বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 19 জানুয়ারি, 5 মাঘ এবং ফার্সি 30 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। জো বাইডেনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আমেরিকায় বিপুল সেনা মোতায়েন এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় মশার উৎপাত বৃদ্ধি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতা অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানের পণ্য সামগ্রী শীর্ষক ধারাবাহিক আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মাকরান উপকূলে নতুন সামরিক মহড়া শুরু করল ইরানের সেনাবাহিনী। শত্রুর কল্পিত প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দিলেন পদাতিক বাহিনীর চৌকস সেনারা। ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসার খবর প্রত্যাখ্যান করল সিরিয়া। তেল আবিবের ব্যাপারে দামেস্কের নীতিতে পরিবর্তন আসবে না বলে প্রত্যয় ঘোষণা। ভ্যাকসিন নিয়েও বাংলাদেশ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে বিএনপির অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রী জানালেন আগে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এবং বিজেপিকে মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বলে হুঁশিয়ারে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বললেন এক ছো বলেই শেষ, তার নাম হল বিজেপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের মাকরান উপকূলে আজ থেকে নতুন করে মহড়া শুরু করেছে সেনাবাহিনী। এ মহড়া চালাচ্ছে সেনাবাহিনীর পদাতিক ইউনিট শক্তিমত্তা 99। মহড়ায় সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টার ইউনিট সর্বাত্মক সহযোগিতা করছে। ইরানের সেনাবাহিনী বলেছে তারা পদাতিক ইউনিটের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করতে এবং যে কোনো হুমকির মোকাবেলায় দক্ষতা আরও বাড়াতে এই মহড়ার আয়োজন করেছে। সেনাবাহিনীর এয়ার বর্ন ব্রিগেডের 36 সেনারা আজ হেলিকপ্টার ও বিমান থেকে কল্পিত শত্রুর অবস্থানে অবতরণের অনুশীলন করেছে। এ সময় আকাশে অন্যান্য বিমানের মহড়াও লক্ষ্য করা যায়। এছাড়া আজ ট্যাঙ্কের সাহায্যে কল্পিত শত্রুর প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দেয় পদাতিক বাহিনীর চৌকস সেনারা। ইরান চলতি মাসে একাধিক সামরিক মহড়ার আয়োজন করেছে। এর মধ্য দিয়ে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতি ও দৃঢ়তা ফুটে উঠেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ
ইফতাখ তেরাভানচি বলেছেন, তার দেশের উপর আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা ভাইরাস মোকাবেলায় সফল হয়েছে তেহরান। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তাখতে রাভানসি তার পোস্টে লিখেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ সত্ত্বেও ইরান সরকার করোনা নিয়ন্ত্রণে সাফল্যের পরিচয় দিয়েছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পররাষ্ট্রনীতি বিষয়ক টিম ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার যে আগ্রহ প্রকাশ করেছেন সে সম্পর্কেও কথা বলেন তাখতে রাভানসি। তিনি বলেন, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট তার এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন কিনা তা দেখার জন্য তেহরানের কোনো তাড়াহুড়ো নেই। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, যেসব ভাড়াটে গণমাধ্যম এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের দলে ফেরাতে চায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, কিছু গণমাধ্যম ইসরায়েল সিরিয়া বৈঠক হওয়ার যে ভিত্তিহীন খবর প্রচার করেছে, আরব প্রজাতন্ত্র সিরিয়া কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করছে। পৃথিবীর কোনো স্থানে এমন কোনো বৈঠক হয়নি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গোটা গোলান মালভূমি এবং ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদীদের জবরদখল মুক্ত করার মূল নীতি থেকে দামেস্ক কখনো সরে আসবে না। সোমবার সিরিয়ার সরকার বিরোধী কিছু আরব পত্রিকা দাবি করেছিল, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্প্রতি সেদেশের হামেইমিম বিমান ঘাঁটিতে ইসরায়েলের একটি সামরিক ও নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্ক এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কার্স অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা শীতকালীন মহড়া 2021-এ অংশ নেবে। তুরস্কের সশস্ত্র বাহিনীও আলাদা বিবৃতিতে গতকাল তাদের মহড়ার প্রস্তুতির কথা জানিয়েছে। তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এবারই অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে এ মহড়া অনুষ্ঠিত হবে। কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয়ে সেনাশক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবে। তুরস্কের সামরিক বাহিনী বলছে, দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপূর্ণ মহড়া চালাবে। আগামী 1-12 ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে এবং এতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই বলে তারা ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন হয়েছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব উল্লেখ করেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম পুরুষ, স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নীরব ছিলেন না, তিনি সরাসরি রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। শুধু তাই নয়, 75 সালে যখন জাতি তার ওপরে দায়িত্ব অর্পণ করে তখন তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, আজকে বিএনপির উপরে চলছে অত্যাচার নির্যাতন, 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নেতাকর্মীদের খুন গুম করা হচ্ছে, এর থেকে মুক্তির জন্য আজকে নতুন করে শপথ গ্রহণ করছি, আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব।
রেডিও তেহরান
খবরের সঙ্গে ২৪ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভিআইপিরা নয়, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আগামীকাল অথবা পরশু আসছে। তিনি আরও বলেন, ভারত এই টিকা আমাদের কাছে পৌঁছে দেবে, আমি বিমানবন্দরে গিয়ে টিকা গ্রহণ করব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুরুতেই টিকা নিচ্ছেন, তবে বাংলাদেশে এমন হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত এ ধরনের চিন্তা নেই। ভারতের অরুণাচল প্রদেশে চীনা বসতি স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন, দেশের মাথা নত হতে দেব না। একই সঙ্গে কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট বার্তায় লিখেছেন, মোদিজির ৫৬ ইঞ্চির বুক কোথায় গেল। গতকাল গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও বলা হয়, ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কমপক্ষে ৪.৫ কিলোমিটার ভেতরে অরুণাচল প্রদেশের মধ্যে চীন ১০১টি বাড়ি তৈরি করেছে। এরপরেই ওই ইস্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর, এরা বাঁশ হয়ে ঢুকবে আর ফালি হয়ে বেরোবে। তিনি আজ পুরুলিয়ায় এক দলীয় জনসমাবেশে বলেন, মনে রাখবেন এক ছোবলেই শেষ, তার নাম হল বিজেপি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। তিনি আজ মঙ্গলবার পুরুলিয়ার হুটমোড়ায় দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন,
যদি বলেন কোনটা বিষাক্ত সাপ, কোবরা না কেউটে, তাহলে মনে রাখবেন এক ছোবলেই শেষ, তার নাম হচ্ছে বিজেপি।
তিনি বিজেপি কে দাঙ্গাবাজ বলে মন্তব্য করেছেন।
দাঙ্গাবাজ, লুঠেরাবাজ, গুন্ডাবাজ বিজেপি কে একটি ভোটও নয়।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কাজই হচ্ছে মিথ্যে কথা বলা।
আর বিজেপি হচ্ছে সকালে উঠে আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি চায় বাংলাকে দখল করতে, বাংলা দখল করে বাংলাকে পরাধীন করতে চায়।
মাথায় রাখবেন, স্বাধীন বাংলা, স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা, বাংলাকে আমরা বিক্রি করতে দেব না,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শর্ত দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহারনুত লিখেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তুরস্ককে অবশ্য ইস্তাম্বুলে হামাসের দপ্তর বন্ধ করে দিতে হবে। পত্রিকাটি আরও লিখেছে, তুরস্কের সঙ্গে পূর্ণ মাত্রায় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যে দপ্তর রয়েছে তা বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে সেদেশে তৎপরতা চালাতে দেয়া যাবে না। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখানোর পর ইসরায়েল পাল্টা নানা শর্ত দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, ইসরায়েলের নীতির কারণেই তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে যখন নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে, তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মহড়া সাময়িকভাবে স্থগিত করে দিতে হয়েছে। একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ শ্বেতাঙ্গ সমর্থকরা আমেরিকার বিভিন্ন শহরের রাজপথে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, সোমবার মার্কিন কংগ্রেসের সামনে যে খোলা আঙ্গিনায় শপথ গ্রহণের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছিল, তার উল্টো দিকে রাস্তায় আশ্রয় নেওয়া মানুষদের তাঁবুতে আগুন লেগে গেলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এ সময় কিছুক্ষণের জন্য এই অনুশীলন বন্ধ রাখা হয়। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দুই দিন আগে নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। গত 6 জানুয়ারি এই ভবনেই ট্রাম্পের দাঙ্গাবাজ শ্বেতাঙ্গ সমর্থকরা হামলা চালানোর পর 5 জন নিহত হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমি হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবনের সামনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি রয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীর 25,000 সেনা সদস্যকে মোতায়েন রাখা হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবনের সামনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি রয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিটা মুহূর্তে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীর 25,000 সেনা সদস্যকে মোতায়েন রাখা হয়েছে, যাতে 20 জানুয়ারিতে অনুষ্ঠেয় জো বাইডেনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মকর্তা রায়ান ম্যাক কার্তি বলেছেন, সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকি মোকাবেলার প্রস্তুত রয়েছে এবং সেনাবাহিনীকে পূর্ণ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত 6 জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবনের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় ট্রাম্প সমর্থক উগ্র ব্যক্তিদের হামলার ঘটনার পর এই উদ্বেগ আরও ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে নিরাপত্তা কর্মকর্তারা এমন কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা ছিল নিউ মেক্সিক অঙ্গরাজ্যের কর্মকর্তা এবং বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তা বিঘ্নিত করা ছিল তাদের উদ্দেশ্য। অন্যদিকে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সন্ত্রাসী ও উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাবের বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলেছে। এ কারণে গত 16 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলার সঙ্গে কারা জড়িত ছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে দেশটির বিচার বিভাগের অ্যাটর্নি জেনারেল মাইকেল শার্ভিন জানিয়েছেন। সাম্প্রতিক এসব ঘটনা থেকে যুক্তরাষ্ট্রে যে সামাজিক ও রাজনৈতিক বিভেদ ফুটে উঠেছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগেও তা ছড়িয়ে পড়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর গত 4 বছর ধরে তিনি নিজেকে সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়েছেন এবং এর পাশাপাশি তিনি জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দল যদি ক্ষমতায় আসে তাহলে সামরিক খাতে বাজেট কমিয়ে দেবে এবং এতে করে সেনা সদস্যদের পরিবারবর্গ চরম আর্থিক সংকটে পড়বে। এ কারণে মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা, সেনারা এবং পুলিশ কর্মকর্তারা গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন। এভাবে সর্বত্র বিভক্তি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব ক্রমেই তীব্রতর হচ্ছে। ফলে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সেনা সদস্য মোতায়েন করতে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মকর্তারা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কৃষকরা বলছেন টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্রে। সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাসাবাড়ি, অফিস, আদালত সর্বত্রই মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। মশা এতটাই বেড়েছে যে কয়েল, স্প্রে, ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কোনো এলাকায় মশারি টানানোর পরও কয়েল জ্বালাতে হচ্ছে, আবার কোথাও দিনে দুপুরেও মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
দুদিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত খাই।
বিশেষজ্ঞরা বলছেন টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র, পাশাপাশি মশা মারতে পরীক্ষিত ও কার্যকর ওষুধ প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তারা। এদিকে চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজের ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও এখনও আসেনি দৃশ্যমান পরিবর্তন। রাজধানীতে জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে এখন ময়লার ভাগাড়ে, একই সাথে পরিণত হয়েছে মশা প্রজনন ক্ষেত্রে। এক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেছেন খালগুলোকে উদ্ধার করে তাকে সরল এবং জল প্রবাহ নিশ্চিত করতে হবে, তা না হলে মশকের আধার খাল থাকবেই। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান বলেছেন
ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি এগুলোকে এখন প্রত্যেকটার সংস্কার কাজ চলছে, আগামী এক মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন।
প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার বলেছেন বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম। কিউলেক্স মশার প্রজনন স্থলগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপদ্রব কমিয়ে আনা সম্ভব, এজন্য ডোবা, নালা বা জলাশয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ প্রয়োগ করতে হবে। সঠিক নিয়মে এসব কার্যক্রম পরিচালনা করা গেলে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ শ্রোতাবন্ধুরা, বর্তমানে আফ্রিকা মহাদেশের অন্যতম বড় সংকট উগ্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস পরাজিত হওয়ার পর তারা এখন আফ্রিকার দিকে নজর দিয়েছে। তারা ধর্মের নামে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি নিরীহ মানুষ হত্যা করছে। তারা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ায়। আজকের অনুষ্ঠানে আমরা আফ্রিকায় বোকো হারামের প্রভাব বিস্তার ও তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নাইজেরিয়ার বর্ণো রাজ্যের মাইদুগ্রি শহর হুট করে আবির্ভাব ঘটল মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তির। মাইদুগ্রির ধর্মীয় স্কুল ও মসজিদগুলোয় ভাষণ ও প্রচারণা দেওয়া শুরু করে দেন ইউসুফ, আর তাতেই সম্মোহিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। দলে দলে সবাই ইউসুফের অনুসারী বনে যান। এই ইউসুফের নেতৃত্বেই পরে আত্মপ্রকাশ করে আফ্রিকার সবচেয়ে বড় জঙ্গি সংগঠন বোকো হারাম। সাম্প্রতিককালে ইরাক ও সিরিয়ায় দুর্বল হয়ে পড়েছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। মধ্যপ্রাচ্যে কুলিয়ে উঠতে না পেরে তারা আশ্রয় নিয়েছে আফ্রিকায়। বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিরা এ অঞ্চলে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে। বলা যায়, ইরাক সিরিয়ার পর আফ্রিকাতেই সবচেয়ে শক্তিশালী হতে পেরেছে আইএসপন্থী জঙ্গিরা। আর সহিংসতার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিদেরও ছাড়িয়ে গেছে আফ্রিকা।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় জঙ্গি তৎপরতার ও তাদের হামলার অনেক খবরই মূল ধারার সংবাদ মাধ্যমে আসে না। তারপরও শুধু গত বছর এমন জঙ্গি হামলায় 10,000-এরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। আর আফ্রিকায় জঙ্গি কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হল নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরি। 2010 থেকে 2017 সালের মধ্যে পুরো আফ্রিকা অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোর চালানোর সহিংস ঘটনা বেড়েছে 300%-এরও বেশি। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার বোকো হারাম ও ইথিওপিয়ার আল শাবাব নামের সন্ত্রাসী গোষ্ঠী আফ্রিকা মহাদেশের আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে। এসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন আইএস এর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতাও ঘোষণা করেছে।
জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে বোকো হারাম সক্ষমতার দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর। এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ তার অনুসারীদের প্রতি প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন। 2009 সাল থেকে ইউসুফের অনুসারীরা স্থানীয় পুলিশ ও সেনা সদস্যদের উপর হামলা চালানো শুরু করে। এছাড়া ইউসুফের প্রচারিত মতাদর্শের বিরোধিতা করা ইমামদের হত্যা করা হয়। পরে নাইজেরিয়ার পুলিশ ইউসুফকে গ্রেফতার করে এবং প্রকাশ্যে হত্যা করে। এই ঘটনার পর কিছুটা ধাক্কা খায় বোকো হারাম। এর সদস্যরা তখন আত্মগোপনে চলে গিয়েছিল। তবে আবু বকর শিকাউয়ের নেতৃত্বে ফের পুনর্গঠিত হয় বোকো হারাম। 2011 সালে নাইজেরীয় পুলিশ সদর দফতরে ও রাজধানী আবুজায় জাতিসংঘের কার্যালয়ে বোমা হামলা করে নিজেদের শক্তি জানান দেয় এই সন্ত্রাসী গোষ্ঠী। 2014 সালের শেষের দিকে 300 স্কুল ছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয় বোকো হারাম। ওই সময়টিতে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল আবু বকর শিকাউয়ের সন্ত্রাসী গোষ্ঠী।
2010 থেকে 2017 সালের মধ্যে পুরো আফ্রিকা অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোর চালানো সহিংস ঘটনা বেড়েছে 300%-এরও বেশি। শুধু গত বছর এমন জঙ্গি হামলায় 10,000-এরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। অবশ্য আইএস এর মতো প্রথমেই শাসক হওয়ার চেষ্টা করেনি বোকো হারাম। শুরুতে বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল এই সন্ত্রাসী গোষ্ঠীর মূল লক্ষ্য। মসজিদ থেকে বাজার সবখানে বোমা হামলা চালিয়েছে বোকো হারাম। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অপহরণ করা হয় নারী ও শিশুদের। শুধু অপহরণই নয়, অনেক মেয়েকে দাস শ্রম দিতে বাধ্য করা হয় এবং নিলামে বিক্রিও করা হয়। অন্যদের মানব বোমা হিসেবে ব্যবহার করেছিল বোকো হারাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমির হিসাব অনুযায়ী 2011 সালের এপ্রিল মাস থেকে 2017 সালের জুন পর্যন্ত 434টি মানব বোমা ব্যবহার করেছিল বোকো হারাম। এর অর্ধেকেরও বেশি ছিল নারী। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বলেছে, আত্মঘাতী বোমা হামলা চালানোর কাজে গত বছর কমপক্ষে 135 জন শিশুকে ব্যবহার করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি। নারী ও শিশুদের বিক্রি ও দাস হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ধর্মের দোহাই দিচ্ছে বোকো হারামের নেতারা।
2015 সালে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা ঘোষণা করে বোকো হারাম। নাম বদলে এটি এখন হয়েছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স, IASWAP। নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি ক্ষমতায় আসার পর দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। এতে করে পিছু হটে জঙ্গিরা। এই অভিযানে অংশ নেয় চাদ, নাইজার ও ক্যামেরুন। বহুজাতিক অভিযানের মুখে কয়েক মাসের মধ্যেই বড় শহরগুলো নাইজেরিয়ার সরকারের দখলে চলে আসে। চার দেশের সম্মিলিত অভিযানে এখন প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। ইকোনমিস্টের হিসাব অনুযায়ী আফ্রিকার পিছু হটা আইএসের সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 5,000। সেই হিসেবে বলা যায় বিশ্বে আইএসের সবচেয়ে বড় বাহিনী এখন আফ্রিকায়, কারণ সিরিয়া ইরাকে এখন টিকে আছে হাজারখানেক আইএস জঙ্গি।
এখন প্রত্যন্ত অঞ্চলে শাসন কাঠামো তৈরির চেষ্টা করছে ISWAP, চলছে খেলাপথ প্রতিষ্ঠার চেষ্টা, কিছু এলাকায় কর আদায়ও চলছে। এসব অঞ্চলে কার্যত নাইজেরিয়ার সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই। এই অবস্থায় এখন প্রশ্ন উঠেছে, আফ্রিকায় জঙ্গি এত বেশি কেন? আফ্রিকার বেশিরভাগ দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, দারিদ্র এসব দেশের মূল সমস্যা। অন্যদিকে আছে দুর্নীতিগ্রস্ত সরকার, শিক্ষা চিকিৎসা সহ মৌলিক অধিকারগুলো পূরণ না হওয়ার সমস্যা। এসব দেশের সরকারের তেমন নজরও নেই এদিকে, ফলে সাধারণ মানুষের মধ্যে বঞ্চনা ও অভাব অনটন সংশ্লিষ্ট ক্ষোভ দানা বাঁধছে বহুদিন ধরেই।
এদিকে জঙ্গিদের ঠেকাতে নাইজেরিয়ার সঙ্গে কাজ করছে চাদ, নাইজার ও ক্যামেরুন। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, শুধু সামরিক পদক্ষেপ দিয়ে আফ্রিকা অঞ্চলে জঙ্গি কর্মকাণ্ড থামানো যাবে না, এর জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, আলোচনা দরকার। তা না হলে এই জটিল সমস্যার সমাধান করা সম্ভব নয়। কিন্তু এই রাজনৈতিক পদক্ষেপ চালানোর জন্য আফ্রিকা অঞ্চলের দেশগুলোর শাসকদের এক হওয়া জরুরি, তাদের জনদরদী ও সন্ত্রাস দমনে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আপাতদৃষ্টিতে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদের চারণভূমি হওয়া থেকে আফ্রিকাকে বাঁচানো যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তো শ্রোতা বন্ধুরা, আফ্রিকায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 19 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, পরীক্ষা ছাড়া ফল প্রকাশের 3টি বিল সংসদে, প্রথম আলো। শিক্ষামন্ত্রী বললেন ফল প্রস্তুত, দৈনিক যুগান্তর। 20 জানুয়ারি আসছে, ভারতের উপহার দেওয়া 20 লাখ ডোজ ভ্যাকসিন, দৈনিক ইত্তেফাক। রোহিঙ্গা পাচারে ভয়ঙ্কর চক্র, দৈনিক মানবজমিন। সাধারণ মানুষের টিকা পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ মির্জা ফখরুলের, দৈনিক কালের কণ্ঠ। বিদ্রোহী সামলাতে পারছে না আওয়ামী লীগ, খারাপ পরিণতি হবে, দৈনিক সমকাল। এবং বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছেন, বলেছেন কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, খেজুরি থেকে মমতার উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার শুভেন্দুর, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শুভেন্দুর সভার আগেই প্রবল উত্তেজনা, বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র খেজুরি, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং মিথ্যে অভিযোগ প্রত্যাহার করুন, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অমর্ত্যের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় আমেরিকার খবর বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। বিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। এ সম্পর্কে দৈনিক মানবজমিন সহ কয়েকটি দৈনিকে প্রকাশিত বিভিন্ন শিরোনামের খবর তুলে ধরছি। বাইডেনের শপথ কাল, ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া। মানবজমিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 12টায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে ট্রাম্পের, সময় শেষ হয়ে আসায় ট্রাম্প এই শেষ সময়ে কি করেন তা দেখার বিষয়। এদিকে ক্যাপিটল ভবনের অদূরে ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সতর্কতা জারি রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এদিকে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে সর্বত্র। অভিষেক অনুষ্ঠানে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের ভেতর থেকেই হামলার আশঙ্কা করছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। কড়া নজরদারি করা হচ্ছে নিরাপত্তারক্ষীদের ওপর। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ভেতরের নিরাপত্তারক্ষীদের মৌন সমর্থন ছিল এমন অভিযোগ ওঠার পর এখন কাউকেই নজরদারির বাইরে রাখা হচ্ছে না। প্রেসিডেন্ট বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন শপথ অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরীক্ষা ছাড়া ফল প্রকাশের তিনটি বিল সংসদে প্রথম আলো ও কালের কণ্ঠে পরিবেশিত খবরে লেখা হয়েছে, করোনা মহামারীর মতো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি এবং সমমানের ফল প্রকাশে পৃথক তিনটি আইন সংশোধনের লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। বিল তিনটি পাশ হলে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি জানিয়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে।
রোহিঙ্গা পাচারে ভয়ঙ্কর চক্র, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন জানিয়েছে, দিনে দিনে রোহিঙ্গা পাচারের হার বাড়ছে। ক্যাম্পে বিভিন্ন ধরনের অপরাধ, খুনোখুনি সহ নানা কারণে পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে তারা। পাচারকারীরা নারী এবং শিশুদের টার্গেট করে তাদের মিশন পরিচালনা করছে। পাচারে জড়িত ভয়ঙ্কর কয়েকটি চক্র কৌশলে রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভয়ঙ্কর সাগর পথ পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করছেন অনেকে। সরেজমিন উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে একথা জানা গেছে। তবে তারা এই পাচারকারী চক্রের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছেন না। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় দফায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সাধারণ মানুষের টিকা পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ মির্জা ফখরুলের দৈনিক কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশঙ্কার কথা প্রকাশ করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বারবার বলেছিলাম ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেয়া হোক, একটা রোডম্যাপ দেয়া হোক, তার কোনোটাই দেয়া হয়নি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাবেন কিনা এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই, কিন্তু ধনিক শ্রেণী পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে।
এবারে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, দুই জায়গায় নয়, আপনাকে নন্দীগ্রাম থেকেই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে খেজুরির সভা থেকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা ভোটের সময় 5 বছর অন্তর নন্দীগ্রামে আসেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু। সভায় বাবুল সুপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী ভবানীপুরে ভয় পেয়েছেন বলেই নন্দীগ্রামে দাঁড়াতে চান। এদিকে সংবাদ প্রতিদিন লিখেছে, শুভেন্দুর সভার আগেই প্রবল উত্তেজনা দেখা দেয়ায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খেজুরি। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরাও।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রায়পুরহাটে ট্রাক্টর র্যালি, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার বীরভূমের রামপুরহাট 5 মাথা মোড়ে অনির্দিষ্টকালের ধর্নায় বসল বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই সঙ্গে মোরারি থেকে রামপুরহাট 5 মাথা মোড় পর্যন্ত ট্রাক্টর নিয়ে র্যালিও করেছে তারা। র্যালিতে প্রায় 1000 ট্রাক্টর ছিল বলে দাবি করা হয়েছে মঞ্চের পক্ষ থেকে। র্যালি শেষে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, কৃষক বিরোধী এই আইন প্রত্যাহার করতে হবে।
মিথ্যে অভিযোগ প্রত্যাহার করুন, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, অবৈধভাবে জমি দখল করে রেখেছেন, তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে এই অভিযোগ তুলেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই মিথ্যে অভিযোগ প্রত্যাহার করার দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নিলেন অমর্ত্য সেন। নোবেলজয়ীর পক্ষে স্যান্ডারসন অ্যান্ড মর্গ্যানের আইনজীবী ইতিমধ্যে উপাচার্যকে বিষয়টি জানিয়েছেন, সে কথা উল্লেখ করে উপাচার্যকে একটি চিঠিও লিখেছেন অমর্ত্য সেন।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরানের পণ্য সামগ্রী।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলস্থলে, ক্ষেত খামারে, বাগ বাগিচায়, কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্প পণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ তেল শিল্প নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ইরানে 15,000 কোটি ব্যারেলেরও বেশি তেল রয়েছে বলে এখন পর্যন্ত আবিষ্কৃত খনিগুলোর পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের তেল মজুতের যে পরিমাণ তথ্যপঞ্জিতে প্রমাণিত তার প্রায় 10% রয়েছে ইরানে। সুতরাং তেল মজুতের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এখন ইরান। সময়ের পরিক্রমায় এবং বিশ্ব অর্থনীতিতে তেলের ক্রমবর্ধমান ভূমিকার কারণে 1960 খ্রিস্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে তেল রপ্তানিকারক দেশগুলোর অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংস্থা ওপেক তেল উৎপাদনকারীদের জন্য তেলের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত এবং ভেনিজুয়েলার মতো সদস্য দেশগুলোর সমন্বয়ে একটি তেল নীতি তৈরি করেছিল। সময়ের সাথে সাথে কাতার, লিবিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলাও ওপেকে যোগ দিয়েছে। পর্যালোচনায় দেখা যাচ্ছে ওপেকের সদস্য দেশগুলো বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 40% উৎপাদন করে। সমগ্র বিশ্বে তেলের যে মজুদ রয়েছে তার প্রায় 2/3 ধারণ করে ওপেকভুক্ত দেশগুলো। 2017 সালের এপ্রিল মাসের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে ওপেক দৈনিক 3 কোটি 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। ওপেক সদস্যদের মধ্যে ইরান 13% তেল মজুদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আজও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এর প্রত্যাশা রইল।
তেল মন্ত্রণালয়ের বৃহত্তম সহায়ক কোম্পানি হিসেবে যে কোম্পানিটির নাম সবার আগে উল্লেখ, সেটি হল শেরকাতে মিল্লিয়ে নাফতে ইরান, মানে ইরানের জাতীয় তেল কোম্পানি। তেল সংক্রান্ত বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর মধ্যে একটি এই কোম্পানি। ইরানের তেল ও গ্যাস সম্পদের উৎপাদন, উত্তোলন, নিষ্কাশন, পরিশোধন, বিতরণ ও রপ্তানির সার্বিক পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব এই কোম্পানির উপর ন্যস্ত। ইরানের জাতীয় তেল কোম্পানি দেশের তেল ও গ্যাস শিল্পের উন্নয়নে নেতৃত্বের ভূমিকায় রয়েছে। এই সংস্থাটির অধীনে আরও অনেক সহযোগী কোম্পানি রয়েছে। তাদের সহযোগিতা নিয়ে কোম্পানিটি ইরানের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং গ্যাস কনডেনসেট উৎপাদন করার প্রধান দায়িত্ব পালন করে যাচ্ছে।
ইরানের জাতীয় তেল কোম্পানি, যেটাকে ফার্সি ভাষায় শেরকাতে মিল্লিয়ে নাফতে ইরান বলা হয়, সেই কোম্পানির গুরুত্বপূর্ণ সহায়ক এবং সক্রিয় কোম্পানির মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ দক্ষিণাঞ্চলীয় জাতীয় কোম্পানি। মূল ফার্সিতে কোম্পানিটির নাম হল শেরকাতে মিল্লিয়ে মানতেকে নাফতখিজে জুনুব, শেরকাতে নাফতে ফালতে করে ইরান, এবং কেন্দ্রীয় ইরানি তেল কোম্পানি ফার্সিতে যাকে বলে শেরকাতে নাফতে মানতেকে মার্কাজিয়ে ইরান। এই কোম্পানিগুলোর নামই মোটামুটি উল্লেখযোগ্য বলা যায়। শেরকাতে মিল্লিয়ে মানতেকে নাফতখিজে জুনুব ইরানের বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী কোম্পানি। এই কোম্পানিটি ইরানের জ্বালানি নিশ্চিত করা এবং সরবরাহ করার পাশাপাশি জাতীয় অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের 80% বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে এই কোম্পানিটি। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছে।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা শেরকাতে মিলিয়ে মানহাতেকে নাফতখিজে জুনুবের কার্যক্রম নিয়ে কথা বলছিলাম। কোম্পানিটির যে বৃহৎ কমপ্লেক্স তা কয়েক লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিশাল এই আয়তনের ভেতরে রয়েছে 50টিরও বেশি বড় এবং ছোট হাইড্রোকার্বন ক্ষেত্র। এই বিশাল তেল অঞ্চলটিতে রয়েছে আহওয়াজ, গাছে শিরিন, মরুন, কোরানজ এবং পার্সির মতো বৃহৎ তেল ক্ষেত্রগুলো। তেল উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে ইরানের তেল শিল্পের তুলনামূলক সুবিধা রয়েছে, কারণ ইরানে তেল উৎপাদনের খরচ কম। সাম্প্রতিক বছরগুলোতে যখন বিশ্বের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $30 নিচে নেমে এসেছিল, তখন বহু তেল উৎপাদনকারী কোম্পানি যাদের উৎপাদন ব্যয় বাজারে বিক্রয় মূল্যের চেয়ে বেশি ছিল তারা তেল উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
সে সময়ও ইরানের তেল উৎপাদন ব্যয় ব্যারেল প্রতি $13 নিচে ছিল। ইরান বিশ্বের মাঝে স্বল্প মূল্যে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় 20টি তেল উৎপাদনকারী দেশের 15,000-এরও বেশি তেল ক্ষেত্রের তথ্য থেকে জানা যায় যে যুক্তরাজ্য প্রতি ব্যারেল তেল উৎপাদনে $52.50 ব্যয় করে সবচেয়ে ব্যয়বহুল তেল উৎপাদনকারী দেশের শীর্ষে অবস্থান করছে। অপরদিকে কুয়েত সর্বনিম্ন $8.50 ব্যয় করে বিশ্বের সর্বাধিক সস্তা তেল উৎপাদনকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। অ্যাঙ্গোলা $35.40 ব্যয় করছে ব্যারেল প্রতি তেল উৎপাদনে। শ্রোতা বন্ধুরা, আসরের পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছে।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। ব্যয়বহুল এবং স্বল্প ব্যয়ে তেল উৎপাদনকারী দেশগুলোর কথা বলছিলাম। 2017 সালে ইরান এশীয় এবং ইউরোপীয় দেশগুলোতে 77 কোটি ব্যারেলেরও বেশি তেল রপ্তানি করেছে। এই পরিমাণের 60%-এরও বেশি এশীয় দেশগুলোতে আর বাকি প্রায় 40% ইউরোপে রপ্তানি করা হয়েছিল। চীন এবং ভারত ছাড়াও ইরানি তেলের এশীয় বৃহত্তম ক্রেতার তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। ইউরোপে ইরানের তেল আমদানিকারকদের মধ্যে রয়েছে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি এবং নেদারল্যান্ডস। 2017 সালে তেল রপ্তানির পাশাপাশি ইরানের জাতীয় তেল কোম্পানি প্রতিবেশী দেশগুলোতেই প্রায় 2 কোটি টন জ্বালানি তেল এবং প্রায় 20 লাখ টন ডিজেল রপ্তানি করেছে। ইরানে তেল উৎপাদনের পরিসংখ্যানের সমীক্ষায় দেখা গেছে বর্তমানে ইরানে তেল উৎপাদন ক্ষমতার পরিমাণ প্রতিদিন 31 লক্ষ ব্যারেলেরও বেশি।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা করছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালিনকে গ্রেপ্তার করা নিয়ে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে সেদেশের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ না করে পশ্চিমা দেশগুলো যেন তাদের নিজ চরকায় তেল দেয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তখতার আবানচি বলেছেন তার দেশের উপর আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা ভাইরাস মোকাবেলায় সফল হয়েছে তেহরান। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে মন্তব্য করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। মাকরান উপকূলে নতুন সামরিক মহড়া শুরু করল ইরানের সেনাবাহিনী। শত্রুর কল্পিত প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দিলেন পদাতিক বাহিনীর চৌকস সেনারা। ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসার খবর প্রত্যাখ্যান করল সিরিয়া। তেল আবিবের ব্যাপারে দামেস্কের নীতিতে পরিবর্তন আসবে না বলে প্রত্যয় ঘোষণা। ভ্যাকসিন নিয়েও বাংলাদেশ সরকার দুর্নীতিতে জড়িয়েছে বলে বিএনপির অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রী জানালেন আগে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এবং বিজেপিকে মাওবাদীদের চেয়েও ভয়ঙ্কর বলে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বললেন এক ছোবলেই শেষ, তার নাম হল বিজেপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.